الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت
اس وقت بھی میں آپ کو صحابہ حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام کی روایات پیش کروں گا.
এখনো আমি আপনাদের সামনে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের বয়াতের সাথে সম্পর্কযুক্ত রওয়ায়াত বা ঘটনাবলী উপস্থাপন করব. প্রথম ঘটনা হযরত মুহাম্মদ শাহ সাহেবের সাথে সম্পর্কযুক্ত. তিনি বলেন, আমি পূর্বে যে সমস্ত ঘটনাবলী বর্ণনা করেছি এই ঘটনা তার পূর্বে বর্ণিত ঘটনার ধারাবাহিকতায় আসছে. অর্থাৎ তিনি লিখেছেন ইতিপূর্বে যে সৈয়দদের অন্যের হাতে বয়াতের প্রয়োজন নেই, ইনি সৈয়দ ছিলেন. তাই বলেছেন যে আমার ধারণা এটাই ছিল, সৈয়দদের অন্যের হাতে বয়াতের দরকার নেই, একটা এমন ঘটনা তিনি লিখেছেন ইতিপূর্বে সেই দিকে ইশারা করছেন. ইনি বলছেন যে তাই যদিও মসিম ইসলামকে সত্য মনে করতাম কিন্তু বয়াত করার প্রয়োজন আছে বলে মনে করেনি. তিনি বলেন কিছুদিন এই ধারণাই আমার মন মস্তিষ্কে বিরাজ করত, কিন্তু যখনই কোন অধিবেশনে হযরত মির্জা সাহেবের কথা আসত, প্রশংসাসূচক উল্লেখ যদি কেউ করত বা উল্লেখ আসত, আমি মনোযোগ সহকারে তা শুনতাম. যেই বৈঠকে বা মজলিসে তার বিরোধিতা, সেখানে বসা আমার অপছন্দনীয় হতো, সেখানে আমি বসতাম না, উঠে চলে যেতাম. অবশেষে একদিন কোন বৈঠকে কেউ অন্য ব্যক্তিকে বলেছিল, তোমার কোনো পীর নেই, তোমার কোনো আধ্যাত্মিক নেতা নেই. এটি শুনে আমি ভাবলাম যে এই বেপীর বা বেমুর্শেদ শব্দ একটি গালি, আর আমার কোনো পীর বা আধ্যাত্মিক নেতা নেই, সৈয়দের কি এমন সম্পর্কের কোনো প্রয়োজন নেই? আমি নিজেই ভাবলাম যে অনেক বড় বড় বুজুর্গ এবং অতিবাহিত হয়েছেন যারা সৈয়দ ছিলেন, তারা সৈয়দ নয়, এমন অনেক আধ্যাত্মিক বুজুর্গের হাতে বয়াত করে কল্যাণ মণ্ডিত হয়েছে. তখন আমি আমার চিন্তা হলো, কিন্তু জ্ঞান স্বল্পতা এবং অজ্ঞতার কারণে কাউকে জিজ্ঞেস করিনি কোনো কিছু, কিন্তু হৃদয়ে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য রেখে কিছু ভালো মানুষের সাথে লক্ষ্য অর্জনের মানুষে কিছু বেদ বা দোয়ার কথা জিজ্ঞেস করলাম, দোয়া করা আরম্ভ করলাম. কিন্তু আমার প্রকৃত উদ্দেশ্য ছিল কোন কামেল আধ্যাত্মিক নেতার সন্ধান, কোন সৈয়দ যেন আমার লাভ হয়, এটি ছিল আমার উদ্দেশ্য. এমন নেতার আমার দরকার যে সৈয়দ হবেন. দীর্ঘদিন চিল্লা করতে থাকি, বিভিন্ন দোয়ায় রত থাকি, বিভিন্ন কবরস্থানে, নদীতে, কূপে, পাহাড়ে, বিভিন্ন পুণ্যবান লোকদের মাজারে, এক কথায় বিভিন্ন অজানা স্থানে গিয়ে ৪০ দিন পর্যন্ত চিল্লা করি, কিন্তু লাভ কিছু হয়নি. অবশেষে একদিন নিরাশ হয়ে ঘুমিয়ে পড়ি. ঘুমে এক বুজুর্গের সাথে সাক্ষাৎ হয়, তিনি আশ্বস্ত করেন, হে পুত্র, তুমি যেই আধ্যাত্মিক নেতা পাবে তিনি সবার আধ্যাত্মিক নেতা, তার সামনে অন্য সমস্ত পীর মুর্শিদ ম্লান হয়ে যাবে. এই স্বপ্ন দেখে আমি আশ্বস্ত হলাম, নিশ্চিত হলাম যে কামেল আধ্যাত্মিক নেতা অবশ্যই লাভ হবে. ১৯০৫ সনে এক রাতে অবশেষ আমি স্বপ্নে দেখি এক বিশাল এবং বিস্তৃত মাঠ, যাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে. যেভাবে একটা বড় সভাস্থলকে পরিষ্কার করা হয়, তাতে একটা উঁচু বাদশাদের যোগ্য একটা উঁচু স্টেজ প্রস্তুত করা হয়েছে, যা আমার মতো যোগ্য যার প্রশংসা করতে পারবে না. আমাকে বলা হচ্ছে এখানে আজকে নবীদের সভা হবে, আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তার প্রিয় পুত্রকে সিংহাসনে আসীন করার জন্য আসবেন. আমি আনন্দে লাফিয়ে উঠি এবং খুব দ্রুত বেগে ছুটে এই মাঠে স্টেজের একান্ত নিকটে সর্বপ্রথম পৌঁছি, ক্লান্ত শ্রান্ত অবস্থায়. কিছুক্ষণ পর সেই মাঠ পবিত্র এবং জ্যোতির্মণিত চেহারার অধিকারী লোকদের মাধ্যমে ভরে যায়, তখনই সবার সবাই উপরের দিকে তাকানো আরম্ভ করলো, আর আমি উপরের দিকে তাকালাম। তখন বোঝা গেল যে পুরো জাহাজের মতো খুবই সুন্দর কিছু দোলনা বা ঝুলনা অবতরণ করছে। এর কোনটিতে শুধু এক পুরুষ, কোনটিতে দুই, এক পুরুষ বা এক মহিলা, কোনটিতে শুধু দুই পুরুষ বা কোনটিতে দুই মহিলা আকাশ থেকে খুব সহজে সুন্দরভাবে নেমে আসছে। আমি সহজে বুঝতে পারি যে উনি অমুক নবী, উনি অমুক নবী। নবীদের অনেক স্ত্রীরা উম্মাহাতুল মুমিনিন, যেমন মা হাওয়া, মা হাজেরা, মরিয়াম, বিবি ফাতেমা, খাদিজা রাদিয়াল্লাহ আনহা, সকলেই সকলেরই শুভাগমন হয়। আর সব নবী আলাইহিমুসসালাম এবং তাদের স্ত্রীরা এসে নিজ নিজ চেয়ারে আসন গ্রহণ করেন। আর সেভাবে অপেক্ষা হচ্ছিল যেভাবে জুমার দিন কাদিয়ান শরীফ অর্থাৎ মসজিদে আকসায় হযরত খলিফাতুল মসীহ সাআদ রাদিয়াল্লাহু আনহুর যুগের কথা বলছেন, যে সেই যুগে যেভাবে অপেক্ষা হতো, অনেক সময় আকাশের দিকে তাকিয়ে তারা বলেন যে পিতা পুত্র পথেই আছেন। কিছুক্ষণ পরে কেমন ঝোলনা বা দোলনা নামে যা সবচেয়ে বেশি সজ্জিত ছিল, তাতে জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং হযরত মির্জা গোলাম আহমদ সাহেব মসীহ মওউদ আসেন এবং তারা নেমে স্টেজে পাশাপাশি রাখা দুটো চেয়ারে বসেন। প্রথমে আমাকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপর হযরত মির্জা সাহেব আসসালামু আলাইকুম বলেন আর উদ্বোধনী বক্তৃতা করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বলেন যে আমি আমার পুত্রকে আপনারা সব নবীদের সামনে, যার সম্পর্কে পূর্বেই আপনাদেরকে অবহিত করা হয়েছে, সিংহাসনে বসাচ্ছি। এরপর হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাম বক্তৃতা করেন। তখন সৈয়দের প্রকৃত অর্থ আমি বুঝতে পেরেছি। আর হযরত সাহেবকে দেখলাম যে লুধিয়ানা স্টেশনে যে মির্জা সাহেবের সাথে দেখা হচ্ছিল তিনি ছিলেন। ইনি যখন বুঝতে পেরেছেন যে সৈয়দের আসল পদমর্যাদা কি, পরের দিন সকালে ঘুম থেকে উঠেই বয়াতের পত্র পাঠিয়ে দেন। এরপর লেখেন যে মসীহ মওউদের উপর সহস্র সহস্র বরকত এবং রহমত বর্ষিত হোক। হযরত মুহাম্মদ আলী সাহেব, পিতার নাম গামে খান সাহেব, তিনি বর্ণনা করেন, আমি 1903 বা 1904 যে ভয়াবহ প্লেগ মহামারী দেখা দেয়, তারপর গ্রীষ্মকালে যে গ্রীষ্মকাল আসে সে গ্রীষ্মকালে বয়াত করে। প্রথমে আমার পিতা বয়াত করেন, যিনি মুসি ছিলেন, বেহেশতে মকবরায় কবরস্থ আছেন। তিনি স্বপ্নে দেখেছেন যে তিনি একটা ফাঁদ পেতেছেন, জাল পেতেছেন, যাতে তিনটি ঘুঘু আটকা পড়েছে শিকারের জালে। মৌলভী বুটা খান তার এই স্বপ্নের এই অর্থ করেছেন যে আপনার তিন পুত্রই আহমদীয়ত গ্রহণ করবে, আর তদনুসারে আমরা তিন ভাই আহমদীয়ত গ্রহণ করি। হযরত মৌলভী শের আলী সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি বয়াত করেছি 1906 সনে। ইনি দ্বিতীয় কোন শের আলী সাহেব। বয়াতের সৌভাগ্য যেভাবে লাভ হল তা হল আমি মৌলভী মোহাম্মদ আলী জালাল সাহেবের ভাই, যিনি ইউপির অধিবাসী ছিলেন, তার কাছে কোরআন পড়তাম। মৌলভী জালাল সাহেবের মাধ্যমে তিনি তবলিগ পান এবং তিনি বয়াত করেন। এরপর মৌলভী আলী মোহাম্মদ সাহেব আমাদের তবলিগ করেন, তবলিগ আরম্ভ করেন। আমি ইস্তেখারা আরম্ভ করি, 40 দিন পরিয়া খবির ও আখবরনি অনবরত এই দোয়া করতে থাকি। আমাকে জানানো হয়েছে যে দাবি কারক সত্য। ইনি আরো বলেন যে অনেক দাবি কারক ছিল, তাই বোঝা যায়নি যে কোন দাবি কারকের কথা বলা হচ্ছে। তো দ্বিতীয় রাতে আমাকে জানানো হলো যে যিনি দাবি করেছেন তিনি সত্যবাদী। আবার বলেন তৃতীয় রাতে আমাকে জানানো হয় কাদিয়ানে যে ব্যক্তি দাবি করেছেন তিনি সত্যবাদী, তখনই আমি বয়াত করি। এরপর দ্বিতীয় খেলাফতের যুগেও শুভ সংবাদের ভিত্তিতে আমি বয়াত করেছি। খলিফা রাসানের যুগে যেই নৈরাজ্য বা অশান্তি দেখা দেয় সেই সময় আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ পেয়ে দ্বিতীয় খলিফার হাতে বয়াত করেন। হযরত শেখ মোহাম্মদ হায়াত সাহেব মোগা বর্ণনা করেন যে 1903 সনে হযরত মসীহ মওউদের হাতে বয়াত করি। মৌলভী নূর মোহাম্মদ মাগট সাহেব আমাকে তবলিগ করেছেন। শেখ সাহেব বলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি আমার ঘরের উঠোনে শায়িত আছি, চাঁদের মতো চেহারা আমার সম্মুখ দিয়ে অতিবাহিত হয়। একই সাথে আমাকে বলা হয় যিনি কাদিয়ানি আহমদ, কিন্তু স্বপ্নেই আমি ভাবি যে এটি ঠিক নয়। সেই অবস্থায় আমি জাগ্রত হই, মৌলানা নূর মোহাম্মদ সাহেবকে স্বপ্নের কথা বলি। তিনি বলেন যে স্বপ্নের পর যে ধারণা মাথায় এসেছে সেটি শয়তানি ধারণা, এরপর আমি বয়াত করি। হযরত আব্দুর রহিম বোট মেকার এবং জিলসাজ বা বুক বাধাইকারী পিতা কাদের সাহেব বর্ণনা করেন, 1906 সনে কাদিয়ান আসার আগ্রহ হল আমাদের বংশে কেবল আমার মামু ইসমাইল সাহেব, পিতা আবদুল্লাহ সাহেব জেলসাজ এবং তার পুত্র ভাই মোহাম্মদ আবদুল্লাহ সাহেব আহমদি ছিলেন। তাদের তুলনায় বেশি নিবেদিত প্রাণ ছিলেন আমাদের মামি অর্থাৎ আবদুল্লাহ সাহেবের মা। তার মাধ্যমে আমার মামু এবং ভাই আবদুল্লাহ সাহেব কাদিয়ান আসেন, আহমদিয়ত গ্রহণ করেন। আমি মামু সাহেবের কাছে কোরআনে করিম পড়তাম, তার কথাবার্তা শুনতাম। তিনি উদাহরণস্বরূপ বলতেন যে দেখো তুমিও আমার কাছে আবদুল্লাহর মতোই প্রিয়, শুনো আমার কথা। তিনি বলতেন যে মানুষ হযরত মির্জা সাহেবকে ভালো মন্দ বলে কিন্তু তারপরও তার জামাত উন্নতি করছে। দৃষ্টান্ত স্বরূপ মনে রেখো যে খেতে যত বেশি আবর্জনা গোবর দেয়া হয় ততই ফসল ভালো হয়। এরা যত আজে বাজে বা নোংরা কথা বলে অপলাপ করে জামাত ততই সেই অনুপাতে উন্নতি করছে। তো আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে এমন পাপীদের সাহচর্য থেকেও আমরা মুসলিমদের দাসত্বের গণ্ডিভুক্ত হয়েছি। মামি সাহেবের মামির প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল। তিনি বলতেন যে তোমাকে অবশ্যই কাদিয়ান নিয়ে যাব, আমারও আগ্রহ ছিল। একদিন বলেন যে এক পথের ভাড়া আমি দেব আর ফিরতি পথের বা এক পথের ভাড়া তোমাকে দিতে হবে। বাচ্চার হৃদয় ভাবে আগ্রহ সৃষ্টি করেন যে যেতে হবে কিন্তু নিজের পয়সা খরচ করবে তুমি। তিনি বলেন যে প্রত্যেক জুমার দিন এক পয়সা বা এক পাই আমি পেতাম, অষ্টম দিন জেব খরচ হিসেবে, পকেট খরচ হিসেবে, পকেট মানি হিসেবে, পয়সার দাম অনেক ছিল সেই যুগে। আমি মাসে এক আনা সঞ্চয় করতাম, চার পয়সা সঞ্চয় করতাম। আমি মনে নেই কত আনা আমার কাছে ছিল, যাই ছিল আমি মামুর হাতে দিয়ে দিই, বাকি সব ভাড়া মামুই বহন করেছেন। বাচ্চার ভিতর চেতনা জাগ্রত করেছেন যে মসিমদকে দেখতে যাবে, কিছু ত্যাগ স্বীকার করতেই হবে তোমাকে, আর এইভাবে এর অভ্যাস সৃষ্টি করেছেন। যাই হোক, 1907 সনে এই সামান্য অঙ্ক ও সামান্য পয়সা তিনি নিজের দিয়েছেন, বাকি টাকা তো তার মামুই দিয়েছেন। 1907 সনে আবদুল্লাহ সাহেবের বোন নাম হলো ফাতেমা, যিনি আমার দুধ বোন ছিলেন, তাকে ছাড়ার জন্য কাদিয়ান আসি। এখানে এসে প্রকৃত অর্থে মুসলমান হই এবং জামাতভুক্ত হই, আলহামদুলিল্লাহ। আব্দুল সাত্তার পিতা আবদুল্লাহ তিনি বর্ণনা করেন, আমি আমার পিতাকে প্রশ্ন করি যে ঈসা আলাইহিসসালামের মৃত্যুর বিষয়টা আমি বুঝি না, তিনি যে জীবিত এটি আমাদের বিশ্বাস। অর্থাৎ তখনও তিনি আহমদে ছিলেন না, তার পিতা আহমদে ছিলেন। ঈসা আলাইহিসসালাম যে জীবিত তা তো বুঝি, কিন্তু মৃত্যু কিভাবে হতে পারে এটি বুঝি না, বুঝিয়ে দেন। আমার পিতা তার বয়াতের 8-10 মাস পূর্বেকার এক স্বপ্ন শুনিয়েছেন যে আমি রাবি নদীর তীরে দেখেছি যে দুটো তাবু খাটানো আছে। এক তাবু হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের, অপরটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবুতে প্রবেশ করে এই প্রশ্ন করি যে মসীহ মওউদের দাবিকারী বুজুর্গ কেমন, স্বভাব চরিত্র কেমন, কেমন মানুষ তিনি। তিনি সাল্লাম বলেন যে অত্যন্ত যোগ্য এক মানুষ, অত্যন্ত যোগ্য আর অত্যন্ত যোগ্য ব্যক্তি। তিনবার আঙ্গুলের ইশারায় বলেন এই পুরো সাক্ষ্য দেখে আমাদের এরও বিশ্বাস জন্মালো যে তিনি অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এর দাবি সত্য। ঈসা আলাইহিসসালামের জীবন মৃত্যুর বিষয় নিয়ে আমাদের আর কোন তর্কের প্রয়োজন নেই। পিতা বলেন যে আমি স্পষ্ট স্বপ্ন দেখেছি, আমি তিনি বলেন আমি জানতাম না ঈসা আলাইহিসসালাম জীবিত না মৃত, এটি ভাবার প্রয়োজন নেই, এই সাক্ষ্য যথেষ্ট, আর এই দৃশ্য দেখেই আমি বয়াত করি। মিয়া নবীবাগ সাহেবের পুত্র হযরত নিজামউদ্দিন সাহেব বর্ণনা করেন, এটি তৃতীয় ঘটনা। প্লেগের ভবিষ্যৎবাণীর সময় শিকার মচিয়া গ্রামের মৌলভী দুল্লু সাহেবের স্ত্রী এবং আরো পাঁচ ছজন মহিলা প্লেগের ভয়ে ত্রস্ত হয়ে ভয়াবহ শীত এবং বৃষ্টির সময় বয়াতের জন্য মসীহ মওউদের কাছে আসেন। প্লেগ চলছিল, শিকার মাছিয়া গ্রাম থেকে পাঁচ ছয় জন মহিলা ভয়াবহ শীত এবং বৃষ্টি সত্ত্বেও বয়াতের জন্য কাদিয়ান আসেন। প্লেগের ভয়ে ভীত ত্রস্ত হয়ে তারা ভাবলেন যে বয়াত করেই প্রাণ রক্ষা করা সম্ভব, মসীহ মওউদের কাছে আসেন। বৃষ্টিতে সিক্ত হয়ে ভিজে হযরত মসীহ মওউদ ইসলাম তাদের কষ্টদায়ক অবস্থা বৃষ্টি এবং শীত দেখে অত্যন্ত স্নেহবশত যথাযথ ব্যবস্থা করেন। ভিজা কাপড় খুলিয়ে নতুন কাপড় পরান, অর্থাৎ কাপড় সরবরাহের ব্যবস্থা করেন। শীত দূর করার জন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করেন। অবস্থা যখন কিছুটা তাদের সুধরে যায় তাকে অনুরোধ করা হলো যে হুজুর আমাদের বয়াত নেন, হুজুর একান্ত স্নেহপরবশ হয়ে বয়াত নেন এবং বয়াতকারীদের গণ্ডীভুক্ত করেন। মৌলভী সাহেবের স্ত্রী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়গাম আসসালামু আলাইকুম পৌঁছান। তাদের ভিতর মৌলভী সাহেবের স্ত্রী কিছুটা শিক্ষিত ছিলেন। হযরত মসীহ মওউদের সাকাশে বয়াতের পর হাদিসে যে আছে আমার মসীহকে আমার এই সালামের তোহফা পৌঁছাবে, তিনি সেই সালাম পৌঁছান। হুজুর একান্ত আনন্দিত হন এবং বলেন এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পয়গাম আজ পর্যন্ত কেউ আমাকে পৌঁছায়নি, মানুষ আসে বয়াত করে এবং চলে যায়। উল্লিখিত বয়াতকারীরা অনুরোধ করেন যে হুজুরের কোন ঝুটা বা পরিত্যক্ত খাবার তবরুক হিসাবে আমাদের চাই। চৌধুরী হাজি আয়াজ খান সাহেব, যিনি হাঙ্গেরি এবং অন্যান্য দেশে মুবাল্লেগও ছিলেন, তিনি বর্ণনা করেন তার পিতা সম্পর্কে। হযরত চৌধুরী করমদ্দিন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে পিতা পুত্রকে জানিয়েছেন, পুত্র তা বর্ণনা করছেন যে পিতা আমাকে চৌধুরী করমদ্দিন সাহেবের শব্দ যে হযরত মসীহ মওউদের জেহলেম আসার যখন গুজব ছড়িয়ে পড়ে তখন তোমার মা হুসাইন বিবি সাহেবা স্বপ্নে আল্লাহর পক্ষ থেকে জানতে পারেন জেহলেম যে ব্যক্তি জেহলামের শুভাগমন হচ্ছে এবং যার মানের বিরোধিতা করছে তিনি সত্য। প্রভাতে তোমার মা আমাকে বলেন যে তুমি যদি এই পবিত্র সুপুরুষ অর্থাৎ মসীহ মওউদের জিয়ারত করে তার হাতে বয়াত করো, এটি পরম সৌভাগ্যের ব্যাপার হবে। তিনি বলেন যেদিন হুজুর জেহলাম পৌঁছান সেদিন খারিয়া এবং অন্যান্য স্টেশনে এমন ভিড় ছিল যে একদিন পূর্ব থেকেই জনসমাগমের কারণে হচ্ছিল, হুজুর চেহারা দেখার কোন সুযোগ ছিল না। তাই মামলার দিন তার হাজি ইয়াজ খান সাহেবের পিতা তাকে বলছেন যে মামলার দিন তোমার মা আমাকে শেহরের সময় তাজা রুটি পাকিয়ে দেন এবং আমি খেয়ে পায়ে হেঁটে চলে যাই। কাচারির সামনে বড় কষ্টে পৌঁছি, কেননা মানুষ বিভিন্ন অজুহাতে হুজুরের পবিত্র চেহারা দেখার জন্য ছটফট করছিল। ডেপুটি সাহেবের বাংলোর বিপরীত দিকে এক জায়গায় সুন্দর শ্রুধারী মৌলবীরা বক্তৃতা করছিল, অর্থাৎ আহমদি মৌলানারা। তারা পাঞ্জাবিতে বসে হে আল্লাহর সৃষ্টি, হে সত্য মাহদি এবং মসি, বড় সম্মানিত মসি এসে গেছেন, তাকে গ্রহণ করো, অর্থাৎ হে আল্লাহর সৃষ্টি সত্য মসীহ মওউদ এবং সম্মানিত মাহদি যা দীর্ঘদিন থেকে অপেক্ষা ছিল তিনি এসে গেছেন, এখন তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আমাদের খারিয়ার আহমদিরা কিছুদিন পূর্বেই জেহলাম চলে যায়, কেননা সেখানে আতিথেয়তা এবং নিরাপত্তার ব্যবস্থা করার প্রয়োজন ছিল। হুজুর ডিপটির কাচারিতে প্রবেশের দুই এক মিনিট পরেই বাইরে বেরিয়ে আসেন, আর হইচই শোনা যায় যে তিনি নির্দোষ খালাস পেয়েছেন। তিনি গাড়িতে বসে স্টেশনের দিকে চলে যান, আমি দেশে আর আছিলাম যে হুজুরের কাছে কিভাবে পৌঁছা সম্ভব হবে, কিভাবে বয়ত করব। জানি না হুজুর শহরের দিক থেকে স্টেশন গিয়েছেন নাকি অন্য রাস্তায়। আমি ছুটে স্টেশন পৌঁছে যাই, হুজুর গাড়িতে বসে যান ট্রেনে, আর পুলিশ সবাইকে স্টেশন থেকে বের করে দেয়। বেড়ার অপর পারে যেদিকেই দৃষ্টি যায় জনসমুদ্রই চোখে পড়ত। পুলিশ যখন আমাদেরকে প্ল্যাটফর্ম থেকে বের করতে চাইল, আমার দৃষ্টি এক রেলওয়ের পোস্টম্যানের উপর পড়ল। পরিচিত ব্যক্তি ছিল, রেলওয়ের চাকরি করতো, নাম ছিল আবদুল্লাহ। সে বুড়ে জঙ্গল গ্রামের অধিবাসী, সে হাডুডু এবং কুস্তিতে দক্ষ ছিল, আমার পরিচিত। আমি তাকে বললাম কোনো ব্যবস্থা করো, পুলিশ যেন আমাকে বের করতে না পারে এখান থেকে, আমি মেজর সাহেবকে কাছে থেকে দেখতে চাই। আবদুল্লাহ কাটাওয়ালা আমার হাতে একটা রেলওয়ের পতাকা ধরিয়ে দিল, একটি তার হাতে ছিল আর অপরটি দ্বিতীয়টি আমার হাতে দিল, আর আমরা উভয় এভাবে হাঁটছিলাম যেন আমিও রেলওয়ের কর্মচারী। মাত্র কয়েকজন মানুষ এখন ভিতরে ছিল আর বাকি জনসমুদ্র ছিল বেড়ার বাহিরে। আমি পতাকা ফেলে দিয়ে যেই বগিতে হুজুর ছিলেন সেই দিকে ছুটে গেলাম। হুজুর জেব থেকে ঘড়ি বের করেন এবং বলেন যে এখনো 10 মিনিট বাকি আছে, ডাকো যে বয়াত করতে চায় করতে পারে। বয়াত শব্দ হুজুরের মুখ থেকে নিঃসৃত। আমি জানালার পাশে পা রাখার জায়গায় দাঁড়িয়েছিলাম আর এগিয়ে গেলাম। এক মৌলভী সাহেব বাইরে এসে সবাইকে বয়াতের জন্য ডাক দে, আওয়াজ দেওয়ার জন্য বের হতেই আমি আরো একটু আগে মাথা ঝুঁকালাম। হুজুর আমার দিকে দৃষ্টিপাত করে বলেন যে বয়াত করবে। আমি বললাম জি হ্যাঁ, জি সাহেব, হে আমার সাহেব। হুজুর আমার হাত নিজ পবিত্র হাতে নিলেন এবং কালেমায়ে শাহাদাত পড়ান, আরো কয়েকটি কথা যেমন শেরিক করব না, মিথ্যা বলবো না, এই ধরনের শব্দ পড়ান আমার মনে নেই। কিন্তু হুজুর যখন আমার হাত নিজ হাতে নিলেন আর অন্যদিক থেকে মৌলভী সাহেবের বয়াতের শব্দ উদ্ভূত হলো, তখন স্টেশনের বারান্দা যারা ছিল বা বেড়ার বাহিরে যারা ছিল তারা সবাই ছুটে আসে এবং লাভ দিয়ে বেড়া অতিক্রম করে মিনিটে প্ল্যাটফর্ম আসে এবং প্ল্যাটফর্ম ভরে যায়। হুজুর বলেন যে এর বাহুতে তোমরা হাত রাখো, অর্থাৎ ওনার হাত মসিমদের হাতেই ছিল। মসিম আসলাম মা সবাইকে বলেন যে এর বাহু তোমরা স্পর্শ করো যারা বয়াত করতে চাও। মাত্র 4-5 ব্যক্তি আমার কুনুই এবং বাহুতে হাত রাখতে পেরেছে, কিন্তু এখন যে ছিল জনসমুদ্র। হুজুর বলেন যে এর পিঠে কাঁধে হাত দাও, যারা তাদের পেছনে তারা এভাবে কে অন্যের পিঠে কাঁধে হাত রাখে বয়াত করো। তো আমার হাত হযরত মসিমদের পবিত্র হাতে ছিল, বাকি জানি না পিছে যারা কাঁধে হাত রেখেছে তাদের সারি কত দীর্ঘ ছিল। হুজুর খুব দৃঢ়ভাবে আমার হাত ধরে রেখেছিলেন, তার চোখ তো প্রায় বা দৃষ্টি ছিল অর্ধনমিত। হুজুরের পাগড়ি বরফের মতো সাদা ছিল, পাগড়ির নিচে কুলা ছিল না বরং রুমি টুপের মতো কিছু ছিল, আর আর কালো রঙের কাপড় পাগড়ি থেকে বেরিয়ে ঝুলছিল, খুব সুন্দর দেখাচ্ছিল। বয়াতের পর হুজুর ঘড়ি বের করে দেখেন যে 1 মিনিট বাকি আছে, বন্ধুদের গাড়ি থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত যেন দুর্ঘটনা না ঘটে যায়। হুজুরের মূল শব্দ নয় এটি, কিন্তু অর্থ এটি ছিল। মানুষ গাড়ি থেকে কিছুটা দূরে সরে যায় কিন্তু আমি দরজার রড ধরে রাখি। গাড়ি ধীর গতিতে নড়লে আমি আক্ষেপপূর্ণ দৃষ্টিতে হুজুরের প্রতি তাকালাম। হুজুর সামনে ঝুঁকে আমার পিঠে হাত বুলিয়ে দেন, বলেন যে আল্লাহ তোমার তত্ত্বাবধান করুন। তখন আমি প্যাডেল থেকে নেমে যাই। কি বলবো, অদ্ভুত এক দৃশ্য ছিল, অদ্ভুত পরিবেশ ছিল। এত বিশাল জনসমাগম হয়তো কেয়ামত দিবসে দেখা যাবে। গাছপালা এবং জমি মানুষে ছিল পরিপূর্ণ।
হযরত মুরাদাত সাহেব বয়ান করতে হ্যায় কি 1880 সে পহলে কা ওয়াকিয়া হ্যায়।
বয়াতের সময় আমার পিতার বয়স ছিল 52 বছর। হযরত মুরাদাত সাহেব বর্ণনা করেন 1880-র পূর্বেকার ঘটনা। আমার বয়স তখন হবে 10 বা 11 বছর। স্বপ্নে দেখলাম প্রস্তুত এলার্ট এবং কোমরে কাপড় বেঁধে একটি জামাত যাচ্ছে, তাদের নেতৃত্ব দিচ্ছেন এক ব্যক্তি, তারও কোমরে কাপড় বাঁধা, গলা এবং মাথা সবারই কোমরে কোমর বন্ধনী ছিল, সবার আগে জেনেছিলেন তাকে নেতা মনে হয়েছিল। তিনি বলেন সাত জমিন সাত আসমান আমি সৃষ্টি করেছি, সবাই পিছনে যারা ছিল সমস্বরে বলছিল যে আমি নিজেই সৃষ্টি করেছি, আমি নিজেই সৃষ্টি করেছি। এভাবে এটি বলতে বলতে তারা একটা পাকা চার দেয়ালের ভিতর প্রবেশ করেন, অর্থাৎ সাত আকাশ সাত জমি আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টিকর্তা, আমি নিজে সৃষ্টি করেছি বা করবো। নতুন জমি এবং নতুন আকাশ সৃষ্টি সম্পর্কিত যেই রায় আছে সেদিকে ইশারা তাকে পুনরায় স্বপ্নে দেখানো হয়েছে। না পরে ঘটনা বর্ণনা করেছেন যে আমার বড় ভাই আব্দুল হাকিম সাহেব, আব্দুল হাকিম সাহেবের জ্বর ছিল, তার চিকিৎসা করছিল এক মৌলভি চিকিৎসক যে জামাতের বারবার বিরোধী ছিল। তার বড় ভাই শামসুদ্দিন ছিলেন আহমদী। এই গ্রামটি সকর শকরে অবস্থিত। এই মৌলভি চিকিৎসক চিকিৎসক মৌলভি মসিমদ সম্পর্কে অশোভনীয় কথা বলে, আমি সেখানে উপস্থিত ছিলাম না। আমার ভাই যিনি অসুস্থ ছিলেন তিনি মৌলভিকে বাধা দেন, সেই হাকি বা চিকিৎসক মৌলভিকে বাধা দেন। তিনি বলেন আমি যখন বাইরে থেকে আসলাম মৌলভি ততক্ষণে চলে যায়। ভাই সাহেব অত্যন্ত সিরিয়াস কণ্ঠে বলেন যে আমি এই ডাক্তারের চিকিৎসা নেব না। সে হযরত মসিহ মউদ সম্পর্কে অশোভনীয় কথা বলেছে, সে মৌলভি পথিমধ্যে প্লেগে আক্রান্ত হয় এবং ধ্বংস হয়। এরপর ভাই সাহেবকে আমি নিজের সাথে ভাওয়ালনগর নিয়ে যাই, সেখানে দুজন অ্যাসিস্ট্যান্ট সার্জনের চিকিৎসা নেই। তারা বলে যে এর রক্ষা পাওয়া সম্ভব নয়, চিকিৎসা ছেড়ে দাও, পয়সা নষ্ট করো না। তখন আমি এরপর ভয়াবহ প্লেগ এর সংক্রমণ হচ্ছিল, মৌলভি যে অপলাপ করছিল সে পথের মধ্যেই প্লেগে আক্রান্ত হয়ে মারা যায়। কিন্তু তার ভাই যার চিকিৎসা করাচ্ছিলেন তিনি তার রোগ ক্রমশ উত্তরোত্তর বাড়তে থাকে। ভাওয়ালপুর যখন নিয়ে যান ডাক্তাররা সেখানে বলেন যে কিছুই করা সম্ভব নয়। ইনি বলছেন যে ইনি বলেন যে আমি হযরত মসিহ মউদের কাছে তার জন্য পত্র লিখি ভাইয়ের জন্য। মসিহ মউদ উত্তর জানিয়েছেন চিন্তিত হয়েও না, আল্লাহ তাআলা মৃতদের জীবন দিতে পারেন, আমরা দোয়া করছি, তুমিও দোয়া করো, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এই পত্র পাওয়ার দ্বিতীয় দিন আমি দেখেছি ভাইয়ের জ্বর নামতে থাকে। আমি বললাম যে আপনার জ্বর নেই, আমি উঠিয়ে বসালাম এবং আমি নিজে আমার গায়ের সাথে টেক দিয়ে তাকে বসালাম। ভাই বললেন যে আমার বুক জ্বলতো, এখন আমি আরাম পাচ্ছি। আমি বললাম হুজুরকে লিখেছি, হুজুর উত্তরে বলেছেন যে আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা আরোগ্য দান করবেন। এটি শুনে আমার ভাই বললেন পাঞ্জাবিতে যে তাহলে আমি আর মরবো না, মসিহ লাশকে জীবিত জীবন দিয়েছেন। এরপর তিনি আহমদীয়ত গ্রহণ করেন এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। এর পূর্বে আহমদী ছিলেন না, কিন্তু হযরত মসিহ মউদের বিরুদ্ধে অপলাপ বা অসৌজন্যমূলক কথা শোনা পছন্দ করতেন না। হযরত সুফি নবীবক সাহেব বর্ণনা করেন যখন হযরত মসিহ মউদ ইসলাম মসজিদে আসেন এবং হুজুরের পবিত্র চেহারায় আমার চোখ পড়ল, আমি হুজুরকে চিনতে পেরেছি আর তাৎক্ষণিকভাবে আমার হৃদয়ে বিদ্যুতের এক তরঙ্গ প্রবাহ আমি অনুভব করি। সেই পবিত্র ব্যক্তিত্ব যাকে ছাত্র জীবনে অর্থাৎ সেপ্টেম্বর 1882 সনে আমি স্বপ্নে দেখেছি, হযরত সাহেব সেদিন সেই পোশাক পরিহিত ছিলেন যে পোশাক আমি যাকে স্বপ্নে দেখেছি। হযরত মৌলভি ইমামউদ্দিন সাহেব ফয়েজ, পিতার নাম বদরুদ্দিন সাহেব, তিনি বলেন আহমদিয়া মুসলিম জামাত ভুক্ত হওয়ার পুরো নির্দেশনা স্বপ্নেই পেয়েছি, যা সুন্নত অনুসারে ইস্তিখারা করার পর দেখেছি। প্রথমবার বাটালার পেশাবের অনুমতি নিয়ে যখন কাদিয়ান দেখার জন্য গেলাম তখন হযরত মসিহ মউদের সাথে সাক্ষাতে জিজ্ঞেস করেছি যে ওহি তো নবীদের বিশেষত্ব হয়ে থাকে, আপনি কেন ওহি লাভের দাবি করছেন? তিনি বলেন যে ওহি তো মুমাসির প্রতিও হয়, সৈয়দ আব্দুল কাদের এবং হযরত মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সারান্দি বলেছেন যে ওয়াহি এবং ইলহাম এবং কাশফ আল্লাহর ওলিদের প্রতি হয়ে থাকে। আমি বললাম যে আমি বিতর্ক করতে আসিনি, আমি
ব্যস্ত মানে নি করনি, মৃত্যু কি আয়েগা
সুফিদের মতো সত্য স্বপ্ন বা ইলহাম বা রসুল্লাহর জিয়ারাতের কল্যাণেই আপনি যে সত্যবাদিতা বুঝতে পারবো। বিতর্ক করতে আসিনি, আমি এসেছি আমি যেন কোন সত্য স্বপ্ন বা এলহাম পাই বা রসুল্লাহকে যেন স্বপ্নে দেখি, তাহলে বুঝতে পারবো যে আপনি সত্য। আমি তিনি আমাকে বলেন যে আপনি ইস্তেখারা করুন। আমি জিজ্ঞেস করলাম কোন ইস্তেখারা, তিনি বললেন যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সত্যতা সম্পর্কে আল্লাহকে প্রশ্ন করো। আমি জিজ্ঞেস করলাম কিভাবে, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে ইস্তেখারা করো, দুটো কথা থেকে আমার দৃঢ় বিশ্বাস জন্মে। এই দুটো কথা শুনে আমার বিশ্বাস জন্মে যে ব্যক্তি প্রতারক নয়। চার মাস পর সুন্নত সম্মত ইস্তেখারার ফলশ্রুতিতে চার মাস ইস্তেখারা করি, আর সেই ইস্তেখারার পর আমি এই স্বপ্ন দেখি যে আমি একটা মসজিদে এসেছি যা মসজিদ মুবারকের মতো। হযরত মুসা আলাইহিস সালাম ফজরের নামাজ পড়ে দালানে এসে বসেন, যার চেহারা ছিল অত্যন্ত জ্যোতির্মণ্ডিত। আমি বললাম আমি আপনার আপনার দাবির সত্যতা সম্পর্কে আমি জানতে চাই। আমি জিজ্ঞেস করতে চাই যে আপনার দাবি যে সত্য তার প্রমাণ কি। তিনি বলেন মসীহ মওউদের পক্ষ থেকে উচ্চস্বরে আওয়াজ আমার কানে আসে, যার আসার কথা ছিল তিনি এসে গেছেন। এই আওয়াজ আমার অন্তরের গভীরে ঢুকে যায়। আমাদের দৃঢ় বিশ্বাস জন্মে যে যার আসার কথা ছিল তা মসীহ মওউদ এবং প্রতিশ্রুত মাহদি এসে গেছেন। ইস্তেখারার যুগে আমি বড় বিনয়ের সাথে অনেক দোয়া করেছি এবং আল্লাহ তাআলার কাছে বলি যে হে আল্লাহ, যদি আমি পরিষ্কার ভাবে বিষয় বুঝতে না পারি তাহলে কিয়ামত দিবসে আমাকে যদি প্রশ্ন করো তাহলে আমি বলবো এই পৃথিবীতে বড় বিনয়ের সাথে দোয়া করেছিলাম আর বলেছিলাম যে ইনি যদি ঈসা মাহদী হন আমাকে জানিয়ে দেয়া হোক। হে আল্লাহ, তুমি আমাকে জানাওনি কেন? এরপর হুজুরের সাথে পত্র যোগাযোগ আরম্ভ হয়। হুজুর উত্তরে প্রায় সময় মনোযোগ সহকারে বিগলিত চিত্তে নামাজ পড়ার নির্দেশ দিতেন, প্রায় সময় পত্রে এই কথাই বলতেন। আর বিরোধীদের প্রশ্নের কোন প্রশ্নের উত্তর আসতো মৌলভী আব্দুল করিম সাহেবের মাধ্যমে। আমি বললাম আমি হযরত খাজা শামসুদ্দিন সিয়াল শরীফের বয়াত করেছি চিশতিয়া রীতিতে, আর আমি যে সকল পীরের সাহচর্য পেয়েছি খলিফা সৈয়দ হায়দার শাহ সাহেব একজন, আর কাদেরিয়া তরিকায় পীর জহুরুল হোসেন সাহেব সাহায্য পেয়েছি, এটি বাটালার অধিবাসী। এখন কি আর কোন বয়াতের প্রয়োজন আছে? মসিউল ইসলাম বলেন যে সেগুলো ভিন্ন বয়াত, আর আবশ্যকীয় বয়াত সেটি যা এখন করবে। তখন আমি হযরত মসীহ মওউদ ইসলামের হাতে বয়াত করি। এগুলো কয়েকটি ঘটনা বারো আয়াত ছিল যা আমি আপনাদের সামনে বর্ণনা করেছি। এখন কয়েকজন প্রয়াত বুজুর্গের স্মৃতিচারণ হবে, যাদের একজন জনাব ফজলুর রহমান খান সাহেব, যিনি রাওয়ালপিন্ডির জেলার আমির ছিলেন। 29 অক্টোবর 2012 সংক্ষিপ্ত অসুস্থতার পর 83 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখানে অবস্থান করছিলেন, জলসায় এসেছিলেন। এরপর আমি তাকে বললাম যে কিছুদিন এখানে অবস্থান করুন। দীর্ঘদিন থেকেই তিনি অসুস্থ ছিলেন, কিন্তু তার চিন্তা চেতনার উপর পুরো নিয়ন্ত্রণ ছিল। বড় বীরত্বের সাথে ইমারতের দায়িত্ব তিনি পালন করেছেন। তিনি মৌলভী আব্দুল গফুর সাহেবের ছেলে ছিলেন, যিনি দ্বিতীয় খেলাফতের যুগে বয়াত করেছিলেন। জনাব ফজলুর রহমান সাহেব জন্মসূত্রে আহমদী,
মিডল ও ম্যাট্রিক ইমতিহানাত ভি এজাজ কে সাথ পাস কিয়ে, ফির 1948 মে ইসলামিয়া কলেজ পেশাওয়ার মে দাখিল হয়ে গিয়ে
প্রাথমিক শিক্ষা অর্জন করেন পাড়া চন্নার থেকে। নিম্ন মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা মেধা তালিকায় তার নাম ছিল। 1948 ইসলামিয়া কলেজে ভর্তি হন, 50-51 ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর পাঞ্জাব কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ভর্তি হন। 1954 বিএসসি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন। বিভিন্ন সরকারি এবং ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে বড় বড় পদে চাকরি করেছেন। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ালেখাকালে খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু তাকে আহমদিয়া ইন্টার কলেজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিযুক্ত করেন। তিনি বলেন যে একবার ছাত্রদের ও আহমদীয় ছাত্রদের সাথে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর একটা মিটিং এর তিনি ব্যবস্থা করেন। যখন খলিফা সানিকে অবহিত করেন, খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তো অত্যন্ত ব্যস্ত। এরপর তিনি তাকে বলেন যে আমি তো এখন সবাইকে আমন্ত্রণ দিয়ে বসেছি। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু তখন বলেন ঠিক আছে, আমি লাহোর আসছি। আর তাকে বলেন যে আপনি ব্যবস্থা করুন। তিনি সব ব্যবস্থা করেছেন। লাহোরের যিনি আমির ছিলেন তিনি পরে এটি জানতে পারেন যে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু লাহোর আসছেন, আমিরের জানা ছিল না। যাই হোক, তিনি তখন থেকে এই জামাতি কাজে জড়িত এবং সক্রিয়। হায়দ্রাবাদ অবস্থানকালে তিনি চাকরির যুগে সেখানে অবস্থান করেছেন। খলিফা সালেসের যুগে খুদামুল আহমদিয়ার কায়েদ রিজন হিসাবে কাজ করেছেন, আঞ্চলিক কায়েদ হিসাবে কাজ করেছেন। সেখানে হায়দ্রাবাদের জেলা কাজী হিসাবেও সেবার সুযোগ হয়েছে। হালকা প্রেসিডেন্ট, সেক্রেটারি ইসলামী শাহ, জেলার নায়েব আমির এবং 1958 সনে খলিফা মসীহ রাবে রহমাহুল্লাহ, 1998 সনে খলিফা সানি রাবে রহমাহুল্লাহ রাওয়ালপিন্ডি জেলার এবং রাওয়ালপিন্ডি শহরে আমি নিযুক্ত করেন। খেলাফত এবং জামাতের প্রতি গভীর ভালোবাসা ছিল। সব মাহফিলে তার কথাবার্তার কেন্দ্রবিন্দু হতো জামাতের ঘটনা, সাহাবা মুসলিম ইসলামের সাহাবাদের জীবন এবং আহমদীয়দের খলিফাদের ঘটনাবলীর আলোকে কথা বলতেন। খেলাফতের প্রতি আনুগত্য এবং খেলাফতের সাথে শ্বশুর সম্পর্কে নির্দেশ দিয়েছেন সন্তানদেরকে। অত্যন্ত দোয়াগু মানুষ ছিলেন। প্রত্যেক ঘর থেকে বের হওয়ার পর ছেলেরা বলেন যে সবাইকে বসিয়ে দোয়া করাতেন। আর শুরু থেকে তার এটি রীতি ছিল। গত কয়েকদিন হাসপাতালে ছিলেন তিনি, সেখানেও যখনই চেতনা ফিরে পেতেন সবাইকে বলতেন যে এখন হাত উঠিয়ে হাত উঁচিয়ে দোয়া করো। শোক সন্তপ্ত পরিবারে তিনি যাদের ছেড়ে গেছেন, তাদের স্ত্রী ছাড়া দুই মেয়ে এবং চার ছেলে তিনি রেখে গেছেন। তার সব ছেলে দেশের বাইরে অবস্থান করছেন, মেয়েরাও। তার বড় বোনের ইন্তেকালের পর বাচ্চারা ছোট ছিল, বাচ্চাদের তিনি লালন পালন করেছেন। বরং তার বোনের মেয়েদের মধ্য থেকে এক মেয়ে দুইবার দুর্ঘটনার সম্মুখীন হন। একজন নবাব সাথে সাংঘরে এক ভাতিজির বিয়ে দেন। তার সেই মেয়ের স্বামী, ভাতিজির স্বামী শহীদ হয়ে যান। এরপর দ্বিতীয় বিয়ে হয় সেই ভাঞ্জির শহীদের ভাইয়ের সাথে, পীর হাবিব সাহেবের সাথে। তাকেও কিছুদিন পর শহীদ করা হয়। এভাবে তার ভাঞ্জি দুইবার বৈধব্য বরণ করেন। আর উভয় ক্ষেত্রে তার স্বামী ছিলেন শহীদ। তার সম্পর্কে স্থলাভিষিক্ত আমির জনাব মোবারক আহমদ সাহেব লেখেন, জামাতের প্রত্যেক সদস্য ছোট হোক বা বড়, পুরুষ হোক বা নারী, তার অশেষ স্নেহের কল্যাণে কল্যাণ মণ্ডিত ছিল। আল্লাহ তাআলা তাকে অসাধারণ নেতৃত্বের গুণাবলীতে সজ্জিত রেখেছিলেন। এই কারণেই তার ইমারতের যুগে ইমারত কাল বিস্তৃত ছিল। 1998 থেকে মৃত্যু পর্যন্ত জামাত ধন সম্পদ এবং জনসম্পদে অনেক উন্নতি করেছে। রাওয়ালপিন্ডি দেশের গুরুত্বপূর্ণ জামাতগুলোর অন্তর্ভুক্ত। এখন মোটের উপর তার জামাতি খেদমতের যুগ প্রায় অর্ধ শতাব্দীকাল বিস্তৃত। খেলাফত সানিয়ার সময় তা আরম্ভ হয়েছে। কেন্দ্রীয় বিভিন্ন কমিটির তিনি সদস্য ছিলেন। তার ইমারতকালে রাওয়ালপিন্ডির আহমদীয়তের ইতিহাস সংকলিত এবং হয় আর প্রচারের কাজ হয়। বার্ধক্যজনিত বিভিন্ন রোগ সত্ত্বেও ঘণ্টার পর ঘণ্টা বসে বসে কাজ করেন, ঐতিহাসিক পাণ্ডুলিপির প্রতিটি শব্দ পড়েন, শুনেন এবং এরপর মঞ্জুরি দেন। একইভাবে সৎসালা খেলাফত জুবলির সময় জামাতে আহমদিয়া রাওয়ালপিন্ডি একটা খুবই সুন্দর খেলাফত জুবলি সুভেনির ছাপার সুযোগ পেয়েছে, এর সাধুবাদ ও তারিফ প্রাপ্য, এর প্রশংসা ও তারিফ প্রাপ্য। জামা গুরুত্বপূর্ণ কাজে আগ্রহ প্রকাশ করেন, প্রবন্ধ লেখক পুরুষ এবং মহিলাদের ব্যক্তিগতভাবে ফোন করে প্রবন্ধ লিখিয়েছেন। আমি বলেছি যে 1998 সনে হযরত খলিফা মাসিহ রাবি রহমাহুল্লাহ তাকে রাওয়ালপিন্ডির আমির নিযুক্ত করেন। ইতিপূর্বে প্রায় 4.5 বছর নায়েব আমির হিসাবে সেবা করার সুযোগ পেয়েছেন। ইমারতে পরিবর্তন আসার কারণে এটি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটি জানতাম তখন আমি নাজরে আলা ছিলাম। খলিফাতুল মসিহ রাবের সাথে তিনি খলিফাতুল মসিহ রাবে যখন সদর খুদ্দামুল আহমদিয়া ছিলেন তার নায়েব হিসাবে ইনি কাজ করেছেন। আমার সামনে অনেক নাম ছিল না। খলিফাত মসিহ রাবে রহমুল্লাহ আমাকে লিখেছেন যে নাম প্রস্তাব করো রাওয়ালপিন্ডি জেলা আমির হিসাবে রাওয়ালপিন্ডি শহরের জন্য। তার নামও আমি পাঠিয়েছিলাম যা তাৎক্ষণিকভাবে খলিফাত মসিহ রাবে মঞ্জুর করেন এবং বলেন যে হ্যাঁ আমি তাকে জানি, খুব ভালো একজন কর্মী প্রশাসনিক দিক থেকেও আর আন্তরিকতা এবং নিষ্ঠার দিক থেকেও অতি উত্তম মানুষ, ইনশাআল্লাহ ভালো কাজ করবেন। আল্লাহর ফজলে খুব উত্তম কাজ করেছেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন। খেলাফতের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। খলিফার ইশারা ইঙ্গিত বুঝতেন, খলিফার নির্দেশমালাকে সৌভাগ্য মনে করতেন, শুধু জামাতি কাজে না বরং ব্যক্তিগত বিষয়েও তাই ছিলেন। এখানে যখন এসেছেন আমি বললাম যে কিছুদিন এখানে অবস্থান করুন, কিন্তু তার স্ত্রীর চেহারা দেখে বুঝছিলাম যে ইনি এখানে থাকতে চান না, কিন্তু তিনি স্ত্রীকে তিনি বলেন যে ইনশাল্লাহ আমরা আপনি যতদিন বলবেন ততদিন এখানে অবস্থান করব। হয়তো এখানে তার মৃত্যু হওয়ার ছিল বা আমার জানাজা পড়ানোর কথা ছিল, ইনশাল্লাহ জানাজা পড়ানো পড়াবো আজকে, আর এই কারণে আল্লাহ ব্যবস্থা করেছেন। ডাক্তার নুরি সাহেবের সাথে তার সুগভীর সুসম্পর্ক ছিল, তিনি লেখেন যে তার সাথে বিভিন্ন ভাবে আমার সুসম্পর্ক ছিল, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ডাক্তার সাহেব নায়েব আমির হিসাবেও তার সাথে কাজ করেছেন, আবার তার ডাক্তার হিসেবে ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তিনি বলেন সকল অর্থে আমি তাকে দেখেছি, অনেক গভীর গুণাবলীর অধিকারী মানুষ ছিলেন। ফজলুর রহমান সাহেব একজন খোদাভীরু মানুষ ছিলেন, সকল পরিস্থিতিতে আল্লাহর উপরে নির্ভর করতেন। খেলাফতের প্রতি তার কামেল বিশ্বস্ততা, ভালোবাসা এবং আন্তরিকতার সম্পর্ক ছিল। যখনই খলিফা ভক্তের নাম আসত তার তিনি আবেগ আপ্লুত হয়ে যেতেন, তার উঠা বসা চলাফেরা জামাতি খেদমতে ছিল, অনেক রোগের শিকার ছিলেন, হুইলচেয়ার ব্যবহার করতেন, কিন্তু তা সত্ত্বেও ধর্মীয় কাজে জামাতের কাজের জন্য অনেক পরিশ্রম করতেন। শেষের 2-3 বছর তো হুইলচেয়ারে সীমাবদ্ধ হয়ে যান, কখনো অভিযোগ করতেন না, কখনো তার কপালে চিড় ধরত না, গরিব বিধবা এবং যুব ছাত্রদের অনেক দেখাশোনা করতেন। আত্মীয় স্বজন অর্থনৈতিক ভাবে দরিদ্র পরিবারের সাহায্য করতেন, দেখতে দেশনা দিতেন। কায়েদ রাওয়ালপিন্ডির কায়েদ খুদ্দামুল আহমদিয়া লেখেন যে শ্রদ্ধেয় আমির সাহেব এক স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী মানুষ ছিলেন, অত্যন্ত মিশুক, দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল, আল্লাহর ইচ্ছায় সন্তোষী, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, অত্যন্ত ধৈর্যশীল এবং কৃতজ্ঞ মানুষ ছিলেন, ধর্মকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়ার এক অমূর্ত প্রতীক ছিলেন। তিনি বলেন যে অদম আমির সাহেবের খুব কাছে অবস্থানের সুযোগ পেয়েছে, তার স্নেহ এবং ভালোবাসা পিতার তুলনায় অধিক ছিল। পিতার ভালোবাসে অধিক ছিল। এই আচরণেই সর্বত্র প্রত্যেক আমির এবং প্রেসিডেন্টের হওয়া উচিত। খোদামুল আহমদিয়া, খোদামুল আহমদিয়ার নিজামের সাথে, জামাতের অন্যান্য অঙ্গ সংগঠনের সাথে, যুবকদের সাথেও, প্রত্যেক কায়েদ এবং প্রেসিডেন্টদেরও উচিত এমনই হওয়া। তিনি বলেন যে খাকসার যথাসাধ্য এক ছেলের মতো তার ছায়ায় জামাতের খেদমতের তৌফিক পেয়েছে। তার এই যে গুণাবলী এখানে তুলে ধরা হচ্ছে, এটি কোনো বাড়াবাড়ি নয়, বরং হয়তো কোনো ক্ষেত্রে আমাদের বলার সব তুলে ধরা সম্ভব হচ্ছে না। তিনি বলেন আল্লাহ তালা আমির সাহেবকে ইমারতের আমির হিসাবে নেতৃত্বের অসাধারণ দক্ষতা দিয়েছেন। প্রত্যেক ওহদাদার এবং কর্মীর কাছ থেকে তার সাধ্য অনুসারে কাজ নেওয়ার রীতি তিনি জানতেন। প্রত্যেক পদাধিকারী বা ওহদাদার, বরং জামাতের প্রতিটি ব্যক্তি তার প্রতিটি নির্দেশ মেনে আনন্দ বোধ করত এবং নিজের জন্য সম্মানের কারণ মনে করত। খোদামুল আহমদিয়ার প্রতি তার স্নেহ ভালোবাসা পিতার তুলনায় অধিক ছিল। এটি তিনি বলেন যে আমি অকণ্ঠ চিত্তে বলতে পারি যে গত 10 বছরে খোদামুল আহমদিয়ার অল্পনিজে অসাধারণ উন্নতি করেছে। এতে শ্রদ্ধেয় আমির সাহেবের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে। এতে সবচেয়ে বড় ভূমিকা হল আমির সাহেবের। তিনি আরো লেখেন যে জামাতের বন্ধুদের প্রতি ভালোবাসা, তাদের কষ্টকে তিনি অনেক বেশি অনুভব করতেন। 28 মের পর আমির সাহেব খোদামুল আহমদিয়ার রাওয়ালপিন্ডির উপর অনেক দায়িত্ব ন্যস্ত করেন। তাদের কনস্ট্রাকশন এবং নিরাপত্তার দায়িত্ব আমাদের উপর ছিল। এই সমস্ত বিষয়ে অনেক, এই সমস্ত কাজে অনেক খরচ হয়, কিন্তু কখনো আমির সাহেব এই বিষয়ে ভ্রক্ষেপ করেনি। একবার রাওয়ালপিন্ডের এক আহমদি পদাধিকারী ওহদাদার আশঙ্কা ব্যক্ত করেন যে আমির সাহেব অনেক টাকা খরচ হচ্ছে। তখন আমির সাহেব বলেন যে আহমদির জীবন এবং প্রাণের সামনে লক্ষ টাকার কোনো অর্থ নেই। যদি আহমদি মারা যায়, এখানে আমরা খলিফাকে কি উত্তর দেব যে কয়েক লক্ষ রুপিয়ার জন্য আমরা এই ব্যবস্থা করিনি? রাওয়ালপিন্ডি শহরের নিরাপত্তা পরিস্থিতি যখন অবনতি হয়, বিভিন্ন হালকায় নামাজে জুমুয়া পড়া আরম্ভ হয়ে যায়, মসজিদে নামাজ পড়ার অনুমতি নেই সেখানে। বিভিন্ন হালকায় এখন জুমুয়া পড়া হয়, পিন্ডিতে অনেক উত্তেজনা বিরাজ করছে। দোয়া করুন তাদের জন্য এই অবস্থার যেন উত্তরণ হয়। ইনি বলেন যে তিনি এ বিষয়ে অত্যন্ত উৎকণ্ঠিত থাকতেন যে জামাতের সাথে যোগাযোগ হচ্ছে না। জামাত যখন এক জায়গায় একত্রিত হয়, সেখানে জামাতের আমিরের দিক নির্দেশনা দেওয়ার সুযোগ হয়, দিক পথের নির্দেশনা দেওয়ার সুযোগ পান, কথাবার্তা বলার সুযোগ হয়, কিন্তু রাওয়ালপিন্ডিতে তো অফিসে বসার অনুমতি নেই, সবকিছু সিল করে দেওয়া হয়েছে। ইনি বলেন যে আমার জন্য নির্দেশ ছিল যে কোনো কোনো হালকায় আমাকে নিয়ে যাবেন। আমির সাহেব কাবির কাছে বলেছেন যে আমাকে নিয়ে যাবেন, যেহেতু এখানে একত্রিত হতে পারছি না। তাই ফজলুর রহমান সাহেব আমির হিসাবে বিভিন্ন জায়গায় যাবেন এবং মানুষের যেন মানুষের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন থাকে। ইনি কাছে বলেন যে আমি এমন জায়গায় নিয়ে যেতাম না যেখানে তাকে সিঁড়ি চড়তে হতো, কারণ তার হাঁটুতে সমস্যা ছিল। একবার তিনি নিজেই বলেন যে মারি রোড বাইতুল হামদের প্রোগ্রাম রাখুন, কাছে বলেন তখন বলেন আমির সাহেব সেখানে অনেক সিঁড়ি চড়তে হবে, আপনার কষ্ট হবে। আমির সাহেব বলেন যে না, কিছু হবে না, বন্ধুদের সাথে সাক্ষাৎ করে নিয়ে অনেক দিন হয়ে গেছে। এরপর কেন্দ্রীয় কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। আমিরদের সবসময় এই কথা স্মরণ রাখতে হবে যে কেন্দ্রীয় ওহদাদার বা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত তাদের। যদিও কেন্দ্রীয় কর্মকর্তারা এমন কোন দাবি করবে না, কারো মাথায় আসা উচিত নয় যে আমার শ্রদ্ধা এবং সম্মান পাওয়া উচিত, কিন্তু জামাতি ওহদাদার বা আমিরদের এই ব্যাপারে সচেতন হতে হবে নিজেদের। ইনি বলেন যে একবার খোদামুল আহমদিয়ার সদর রাওয়ালপিন্ডি এসেছিলেন। আমির সাহেব বলেন আমি তার সাথে সাক্ষাৎ করবো। সদর সাহেব বলেন যে আমি এসে যাব, সময় দেন। আমির সাহেব বলেন না, আপনি আসবেন না, আপনি সেখানেই থাকুন যেখানে আছেন, আমি স্বয়ং আপনার সাথে দেখা করতে আসবো, সাক্ষাতের জন্য আসবো। এখানে আসার পর রাওয়ালপিন্ডি জামাতের ব্যাপারে চিন্তিত থাকতেন। কায়েদ সাহেবের সাথে তার স্থায়ী অবিচ্ছিন্ন যোগাযোগ ছিল এবং তাকে দিক নির্দেশনা দিতেন। তারিখে যদি সম্পর্কে তিনি আমাকে জিজ্ঞেস করেন, কায়েদ সাহেব বলেন যে তারিখের ক্ষেত্রে আমাদের অবস্থান কি, তার কায়েদ সাহেবের সাথে কথা হয়েছে আল্লাহ তালার ফজলে, তারিখে যদি এর ক্ষেত্রে রাওয়ালপিন্ডির পজিশন প্রশংসনীয়, এই সম্পর্কে ঘোষণা করবো আগামী জুমায়। পিন্ডি জামাতের ক্ষেত্রে অনেক উন্নতি করেছে মাশাল্লাহ। দ্বিতীয় প্রয়াত ব্যক্তি যার স্মৃতিচারণ হবে, তিনি জনাব মোহসেন মাহমুদ সাহেব আফ্রো আমেরিকান আহমদি। 84 বছর বয়সে 19 অক্টোবর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 1958 সনে বয়াত করেছেন। ইসলাম আহমদীয়ত গ্রহণের সৌভাগ্য হয়েছে। আহমদীয়ত গ্রহণের পর অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বড় ধৈর্য এবং অবিচলতার সাথে সব মোকাবেলা করেছেন। সেক্রেটারি তাবলিগও ছিলেন। পরে 15 বছরের অধিককাল পর্যন্ত নিউ ইয়র্কের জামাতের প্রেসিডেন্ট হিসাবে কাজের সুযোগ হয়েছে। তবলিগের আগ্রহ মাদনা সীমা পর্যন্ত ছিল। যখনই কোনো বই পুস্তক বিতরণ হতো বা তবলিগ স্টল লাগানো হতো, সানন্দে তাতে অংশ নিতেন, বরং সারাদিন সাথে থাকতেন। রীতিমত নামাজ, ইবাদত, তাহাজ্জুদ গুজার ছিলেন। অত্যন্ত বিনয়ী, স্নেহশীল, নীরব প্রকৃতির মানুষ, হাসি খুশি থাকতেন, উন্নত চরিত্রের অধিকারী, নমনীয় স্বভাবের, কোমল চিত্ত আর অত্যন্ত নিষ্ঠাবান। আমাদের সাথে খেলাফতের জন্য নিবেদিত ছিলেন। খলিফাভক্তের প্রতিটি নির্দেশ তাৎক্ষণিকভাবে মেনে মানার চেষ্টা করতেন এবং এটা গুজার ছিলেন। জামাতের মোবাল্লেকদের প্রতি গভীর শ্রদ্ধা রাখতেন। প্রতিটি জামাতি মিটিং এ উপস্থিত থাকতেন, পুরো কার্যক্রম নীরবে শুনতেন আর যখন পরামর্শ চাওয়া হতো অত্যন্ত গঠনমূলক এবং সঠিক পরামর্শ দিতেন। নিউ ইয়র্কের বাইতুল জাফরে প্রত্যেক বছর ফুল এবং চারাগাছ লাগাতেন। সারা বছর দেখাশোনা করতেন মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সাজসজ্জার কাজ আন্তরিকতার সাথে করতেন। আর্থিক কোরবানিতে অগ্রগামী ছিলেন, সাধ্যাতীত আর্থিক কোরবানি করতেন। 2005 সনে যখন আমি ওসিয়ত তাহরিক করি, হুজুর বলেন, তিনি তাকে যখন বলা হয় ওসিয়ত করুন, স্থানীয়ভাবে তাকে বলা হয় ওসিয়ত করুন, তিনি জিজ্ঞেস করেন যে ওসিয়ত করলে কি কি বর্ধিত কাজ আমাকে করতে হবে। তাকে বলা হলো যে মোট আয়ের 10% এক ভাগ চাঁদা দিতে পারেনি। বলেন যে আমি পূর্বে নিজ আয়ের শতকরা 20% বা 25% চাঁদা হিসেবে দিয়ে দিই। যাই হোক, এটিকে তিনি যথেষ্ট মনে করেননি। খলিফা ভক্তের পক্ষ থেকে নির্দেশে লাভবাহিক বলা ছিল, তাৎক্ষণিকভাবে ওসিয়ত করেন। জামাতের ব্যবস্থাপনা বলে যে যদিও অবসরপ্রাপ্ত ছিলেন, পেনশনের উপরেই নির্ভর করছিলেন, কিন্তু তার চাঁদা জামাতে সবচেয়ে বেশি হতো, সবচেয়ে বেশি চাঁদা দিতেন। অনেক উপার্জনশীল ব্যক্তির তুলনায় বেশি চাঁদা দিতেন, কেননা সঠিক হারে তিনি চাঁদা দিতেন। আল্লাহ তাআলা উভয় মরহুমের প্রতি মাগফিরাত করুন, রুহে মাগফিরাত করুন, তার সন্তুষ্টির জান্নাতে তাদের স্থান দেন, জান্নাতে সুউচ্চ মকাম এবং পদমর্যাদা দান করুন। ইনি আফ্রো আমেরিকান আহমদী মামু সাহেব। তার সব সন্তপ্ত পরিবারের স্ত্রী ছাড়াও 4 পালক পুত্র রেখে গেছেন। নিজ কোন সন্তান সন্ততি ছিল না। আল্লাহ তাআলা তাদের সবাইকে আল্লাহ করুন তাদের সবার সম্পর্ক জামাতের সাথে সুদৃঢ় হোক। আল্লাহ তাআলা তাদেরকে পুণ্যের উপর প্রতিষ্ঠিত রাখুন, তার পুণ্যের উপর তারা প্রতিষ্ঠিত থাকার তৌফিক বা ফজলুর রহমান সাহেবের সন্তান সন্ততির জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদেরকে পিতার নেকিকে জাগরুক এবং জীবিত রাখার তৌফিক দিন। জামাত এবং খেলাফতের সাথে নিষ্ঠা এবং সঠিক আন্তরিকতার সম্পর্ক সুপ্রতিষ্ঠিত থাকুক। তাদের উভয়ের জানাজা নামাজের পর পড়াবো ইনশাল্লাহ। একটি জানাজা হবে উপস্থিত জানাজা, ফজলুর রহমান সাহেবের জানাজা, তার মৃতদেহ এখানে আছে। আমি নামাজের পর বাইরে যাব, বন্ধুরা এখানেই নামাজে জানাজায় আমার সাথে সামিল হবেন।
আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله ওদু হয়স্ত জিপ্লকুম